بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
শুধু ধর্মীয় ক্ষেত্রে আমাদের বাপদাদা পূর্বপুরুষ এত বড় বড় আলেমরা ছিল, তারা এই তরিকে চলে গেছে, এগুলি করেছে, কেন আমরা ওই ছেড়ে আবার অন্যদিকে যাব? আশ্চর্য কথা জি। সুরায় মায়দা আয়াত নম্বর 104 আল্লাহ পাক কি বলছেন, যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে যে অবস্থায় পেয়েছি সেটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তোমাদের পূর্বপুরুষরা লা ইয়ালামুনা শাইয়্ যদি কিছুই না জানতো, আওয়ালাও কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়্ ওয়ালা ইয়াহতাদুন, আর হেদায়েতের পথেও যদি না থেকে থাকে, জাহান্নামের পথে গিয়ে থাকে, তুমিও জাহান্নামের পথে যাবে। তারা যদি অজ্ঞ থেকে থাকে, তুমিও অজ্ঞ থাকবে। তারা অশিক্ষিত ছিল, তুমি অশিক্ষিত থাকবে। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, তুমি কেন হলে? শুধু শির কুফরি করার ক্ষেত্রে, বিদাত করার ক্ষেত্রে, বাপ দাদা মিলাদ করে এসছে আমি কেমনে ছাড়ি, বাপ দাদা পীরের মুরিদ ছিল আমি কেমন করে ছাড়ি, এই ক্ষেত্রে শুধু অন্ধ তকলিদ, বাপ দাদা অমুক মজহাবের ছিল আবার আমরা কেমন করে ওখান থেকে গিয়ে মজহাবের এইসব মশলা মশাইল ছেড়ে দিয়ে, যদিও জানছি যে সহি হাদিসে নামাজ, সহি হাদিসের নামাজ অন্যরকম, কেমন করে ছাড়বো এইসব কথা কেন? ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, সেই ক্ষেত্রে কেন এত চালাক চতুর, আর ধর্মের ক্ষেত্রে এত কেন বোকা সেজে যাচ্ছেন, এত কেন মূর্খ সেজে যাচ্ছেন? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আরো ইরশাদ করে সূরা লোকমান আয়াত নম্বর 21-এ, ওয়াইদা কিল আলহামুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহ পাক যা নাজেল করেছেন তার অনুসরণ করো, ইত্তিবা করো, এই জায়গা দেখেন ইত্তিবার কথা বলেছেন, কালু তখন বলতো বালনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষকে যে সব তরিকার উপর পেয়েছি, যে সব পূজো পাঠ ইবাদত বন্দেগীর উপর পেয়েছি সেটাই আমরা মানবো। আল্লাহ পাক বলছেন আওয়ালাও কানা শয়তানু ইয়াদুহুম ইলা আযাবিস সাইর, যদিও শয়তান তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, জাহান্নামে নিয়ে যায়, তবু সেই দিকে যাবে? তাদের পূর্বপুরুষরা জাহান্নামে চলে গেছে, সেই দিকে যাবে তোমরাও? খবরদার না, চোখ খুলে চলো, চিন্তা করো। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআন হাদিস নাজিল করেছেন, চর্চা করো, ইলম শিখো, অজ্ঞতা দূর করো, গোঁড়ামি দূর করো, অন্ধত্ব দূর করো। তৃতীয় কারণ হচ্ছে গোড়ামি, অন্ধত্ব আর গোড়ামিতে সামান্য পার্থক্য আছে। গোড়ামি তাসুব যাকে আরবি ভাষায় বলে, পক্ষপাতিত্ব, একটা দলে হয়ে গেছে, না আর অন্য, না অন্যের কিতাব পড়ব, না অন্যের কথা শুনবো, না অন্যের বক্তব্য শুনবো, না কাছেও আসে না। অনেকেই সৌদি আরবে আসে, যখন আসে ওখান থেকে বিদাতি মৌলভী সাহেবরা সতর্ক সাবধান করে তাদেরকে পাঠিয়েছে, সৌদি আরব যাও, কিন্তু সেখান থেকে তাদের দিন নিয়ে আসবে না, সেখান থেকে রিয়াল নিয়ে আসবে, পয়সার জন্য এসেছে শুধু, রিয়াল নিয়ে আসবে, সেখান থেকে টাকা পয়সা নিয়ে আসবে, খবরদার ওখানে গিয়ে দিন শিখিও না, সতর্ক সাবধান করে পাঠিয়েছে। তাকে কিতাব দিতে গিয়ে এক তো ছিল অজ্ঞ সেই জন্য, আর একটা কারণ হচ্ছে গোড়ামি, আগে থেকে ওকে বিভ্রান্ত করে সতর্ক করা হচ্ছে, খবরদার কিতাব দেওয়া হচ্ছে, না 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 ইসলাম সেন্টারের কিতাব নেওয়া যাবে না, সৌদি আরবের কিতাব না না নেওয়া যাবে না। এখানে এসে কেউ মকসুদুল মোমিন খুঁজে, কেউ ফজাইল আমল খুঁজে, কেউ নিয়ামুল কোরআন খুঁজে, কেউ দুয়া তাবিজের কিতাব খুঁজে, হ্যাঁ, কারণ ওগুলো বাপ দাদা ওইটা শিখিয়ে পাঠিয়েছে, ওই যে তাসব অন্ধত্ব এবং তার সাথে সাথে গোড়ামি পক্ষপাতিত্ব ঢুকে আছে। তাসব করতে গেলে মানুষ যখন নিজেকে এক সাইডে করে নেবে তখন কোনোদিনই সত্য পর্যন্ত পৌঁছিতে পারবে না, নিরপেক্ষ হইতে হবে। তাহলে দুইজনে দ্বন্দ্ব হচ্ছে, একটা আপনার ভাই বা আপনার চাচাতো ভাই, একটা অপর বংশের লোক, অন্য কোনো বংশের লোক, আপনি ওখানে গিয়ে পৌঁছছিলেন, আপনার ভূমিকা কি? যদি আপনি মধ্যখানে থাকেন, যা না ব্যাপারটা আমি দেখবো কি হয়েছে, এটা আমার চাচাতো ভাই খালাতো ভাই হলে কি হবে, বা আমার আমার মায়ের পেটের ভাই হলে কি হবে, দেখবো কে অন্যায় করেছে, কি হয়েছে তোমার, আচ্ছা তোমার বক্তব্য বলো তো কি হয়েছে, যখন শুনবেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে তারপর বুঝতে পারবেন, দেখবে যে আপনার ভাই অন্যায় করেছে হয়তো, হতে পারে না। কিন্তু যদি প্রথমে দেখতে, আরে আমার ভাইকে মারছে, দেখা দেবে, অথচ আপনার ভাই আগে মেরেছে, কিন্তু আগেই গিয়ে আপনার ভাইয়ের দিকে হয়ে সাইড নিয়ে শুরু করে দিলেন একবারে মারামারি, কোনোদিনই হক পাবেন না, সত্য পাবেন না। সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে পক্ষপাতিত্ব। আমরা যেই দলে আছি, যেই তরিকায় আছি, যেই মজহাবে আছি, যেই পীরের মরিদ হয়ে আছি, হ্যাঁ যেই আকিদে আছি, সেটাই ঠিক, পক্ষপাতিত্ব, গোঁড়ামি, এই জন্য হিদায়ত পাই না। দশ দশ বছর, বিশ বিশ বছর থেকে গেলেও সৌদি আরবে তৌহিদের দেশে, সুন্নতের দেশে, রেসালাতের দেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আসার পরেও কোরআন হাদিসের অনুসরণে তৌফিক হয় না। তবে যারাই সাইডটা ছেড়ে দিয়ে নিরপেক্ষ মধ্যখানে এসেছে, যে আমি এখন যাচাই করে দেখব, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন এখানে জানার, এখানে যেইভাবে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ হয়েছে, দেশে তো কিচ্ছা কাহিনী শুনে সারা রাত পার হয়ে গেছে, ওয়াজ মাহফিলের, ওয়াজ মাহফিলের সারা রাত কিচ্ছা কাহিনী শুনে কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো তো খবরই রাখি না। আর মিলাদ করা ছাড়া, আর ওইসব করা, কোরআন খানি করা, বক্সা ছাড়া তো আর কিছু জানি না। আর জানি যে মরে গেলে কাজায় উমরি করতে হবে, আর কাপা নামাজের কাফফারা দিতে হবে, এইসব শিখে রেখেছি, এখন যাচাই করতে হবে এগুলো জিনিস। যখন শুনছিস না এগুলি বিদাত, তাহলে জানতে হবে এগুলি দলিল আছে কিনা। নিরপেক্ষ যখন হবেন, মধ্যখানে যখন আসবেন, যে আমি যাচাই করবো দেখবো, তারপর সহিটা নেবো, যেটা আল্লাহ এবং তার রাসূলের সেটা নেবো, তাকে আল্লাহ পাক হিদায়ত করবেন। সূরা কাফি আল্লাহ পাক ইরশাদ করে, ইন্না ফি হাযা লযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, ইন্না ফি যালিকা লযিকরা, নিশ্চয় এই কোরআনুল কারীমে উপদেশ রয়েছে, যিকরা রয়েছে। কার জন্য উপদেশ রয়েছে? উপদেশ তো সবার জন্য, কোরআন তো উপদেশ আসলে, কিন্তু কার জন্য? সবার জন্য না, সবাই লাভবান হবে না। লিমান কানা লাহু কলবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা মানব কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, আল্লাহ এবং রাসূলের কথা কোনটি, কোনটা সহি কোনটা গলত। ইন্না ফি যালিকা লযিকরা লিমান কানা লাহু কলবুন, কলব রয়েছে, কিন্তু কলবে কোন কথা নেমে আসার জন্য কি লাগবে, কি লাগবে? সরাসরি আসবে না, এখান দিয়ে, এখান দিয়ে আসবে না, এখান দিয়ে আসবে, চোখ দিয়ে পড়াশোনা করতে হবে না, হয় কান দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক যেন বলছেন, লেমান কানা লাহু কলবুন আও আলকাসামা, এবং কি করেছে, একেবারে মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, মনোযোগ দিয়ে শুনেছে না, শুনতে হবে, শুনতে হবে, শুনে অন্তরে নামিয়েছে, তার অন্তরকে বলেছে তুই বিচার কর, এখন কোনটা ঠিক, আমরা যেটা আগে করতাম সেটা ঠিক, আগে যেভাবে নামাজ পড়তাম সেটাই ঠিক, আগে মিলাদ করতাম, ওরস করতাম, পীরের কাছে যেতাম, মরিদ হইতাম, এই বয়াত করতাম, এটা ঠিক, মাজারে যেতাম, খাসি মরগ নিয়ে ছেলে মেয়ে চাইতে যেতাম, রোগীর আরোগ্যের জন্য যাইতাম, এগুলো ঠিক, কবর পাকা করতাম, এগুলো ঠিক না, এখানে কেন না এগুলি, কোনটা ঠিক? কলবকে শোনার পরে বলছেন যে তুমি এখন বিচার কর, বিবেক বিবেচনা করো। ওয়াহুয়া শাহীদ, এবং সে উপস্থিত, হাজির দেমাগ, এমন শোনা অন্য মনস্ক শোনা নাই, অনেকে শোনেন কিন্তু অন্য মনস্ক হয়ে শোনেন, শুনছেন কিন্তু ওইদিকে শরীর হাত চুলকাচ্ছেন, শুনছেন সময় পার করার জন্য, কিছুক্ষণ সময় পার করি, রোদে আর কোথায় যাবো বা এই দিক শুনি, কিন্তু এলেম শেখার জন্য নয়, সংশোধন করার জন্য নয়, কাজ হবে না, অথবা দেখি কেমন বলে শুনলাম, কে কেমন বলে বাস ওইটুকু শুনলাম, না কখনো হিদায়ত পাওয়া যাবে না। আল্লাহ পাক তিনটি কথা বলেছেন, ইন্না ইন্না ফি যালিকা লযিকরা লিমান কানা লাহু কলব, উপদেশ রয়েছে কিন্তু হৃদয় লাগবে, ওয়া আলকাসামা, আর কানটা ভালো করে লাগিয়ে শুনতে হবে, ওয়া হুয়া শাহীদ, এবং মনোযোগ সহকারে শুনতে হবে, হাজির হয়ে নিজে মনকে হাজির করে, যে মন রে তোকে ভালো করে শুনতে হবে, কি বলা হচ্ছে হক না হক তা যাচাই করতে হবে, দেখতে হবে, শিখতে হবে। পক্ষপাতিত্ব বাদ দিতে হবে। সূরা বাকারার আয়াত নম্বর 170 আল্লাহ পাকের ইরশাদ করে ওয়াইজা কিল আলাহুম তাবিউ মা আনজালাল্লাহ কাউলু বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহ পাক যা নাযিল করেছেন তা মানো, তখন বলতো যে আমরা পেয়েছি বাপ দাদা কে সেটাই মানবো। ওয়ালাউ আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইহতাদুন, যদিও তোমাদের পূর্বপুরুষরা বুঝতো না অথবা সঠিক পথে ছিল না, তবু তারা নির্বোধ হলে তুমিও নির্বোধ হবে। আল্লাহ পাক তাহলে নিন্দা করেছেন অন্ধত্বের তকলিদের, নিন্দা করেছেন তাআসব পক্ষপাতিত্বের। আরব মুশরিকরা, আরব মুশরিকদের মধ্যে জাতীয়তা আজকাল জাতীয়তা সেই যুগের জাহিলি জাতীয়তা এখনো ফিরে এসেছে, বিভিন্ন রূপে ফিরে এসেছে। সেই জাতীয়তা এত মানে উচ্চ শিখরে পৌঁছেছিল নোংরা জাতীয়তা যে তারা, তাদের একটি প্রবাদ ছিল বুখারী শরীফে সেই হাদিসটি এসেছে, উনসুর আখাকা জালেমানা মজলুমান, তোমার ভাই জালেম হোক অথবা মজলুম হোক, তোমার ভাই মানে তোমার বংশের লোক জালেম হইলেও তার সাহায্য করো আর মজলুম হইলেও তার সাহায্য করো। এটা বাহ্যিক অর্থে তারা এর উপর চলত, অর্থাৎ যেমন এর আগে বললাম যে দুজনে ঝগড়া লেগেছে, আপনার বংশের একটা লোক ওর দিক থেকে লেগে গেলেন, তাড়াতাড়ি লাঠি বের করে মারপিট শুরু করে দিলেন, দেখা দেখি না চিন্তা করার নাই, আমাদের সেই গ্রাম্য লড়াইগুলো এরকম হয়, বা রাজনৈতিক লড়াইও আজকাল রাজনৈতিক লোক ওই জাহিলিয়ত 1400 বছর আগের জাহিলিয়ত এখন ফিরে এসেছে, কারা আমার দল, এটা আমার দল, ওটা ওদের দল, আমাদের দলে লাগতে হবে। তো এই নোংরা জাতীয়তা ফিরে এসেছে মুশরিকদের যুগের, অনসুর আখাকা, তোমার ভাই, তোমার জাতি, তোমার বংশের লোক, তোমার দলের লোক, রাজনৈতিক দলের লোককে সাহায্য করো, জালেম হইলেও সাহায্য করো আর মজলুম হইলেও সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামিক অর্থ করলেন, কে বলতে পারেন, আছেন কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামিক অর্থ করলেন, কি করলেন? জালেমের সাহায্য করতে হবে আর মজলুমের সাহায্য করতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে মজলুমের সাহায্য তো বুঝতে পারলাম, মজলুম মানে একটা লোকের উপর জুলুম অত্যাচার হচ্ছে, তার জমি দখল করে নিল, তাকে মারছে, সাহায্য করলেন গিয়ে, মারো এটা ছুটিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, আমার বাড়িতে ঢুকে যাও, জান বাঁচিয়ে দিলেন, তার সাহায্য করলেন। জালেমের কি করে সাহায্য করবো সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তর কি বলেছিলেন, হ্যাঁ মারামারি করতে এসছো কেন, তুমি জুলুম করতে এসছো, জমি দখল করেছে, খবরদার এই জমিতে পা দেবে না। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, বিশেষ করে প্রশাসন, বিশেষ করে যাদের কাছে নেতৃত্ব রয়েছে তাদের ক্ষমতা রয়েছে, ক্ষমতার বল প্রয়োগ করে বেইমানি করে জমি, তাকে সেই জমি থেকে তাড়াবে, তাহলে জালেমকে জুলুম করতে বাধা দেবে, এটি হচ্ছে তোমার জালেমের সাহায্য করা। ইসলামীকরণ করলেন এই জাহেলি মুশরিক যুগের জাতীয়তার প্রবাদের। তো পক্ষপাতিত্ব বাদিত হক সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে অহংকার, অহংকার, অহংকার বড় বাধা। ইরান পারস্য দেশের রাজার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠিয়েছিলেন কিসরার কাছে, খবর আছে কি করেছিল, সে ধরে ছিঁড়ে ফেলেছিল, এবং দূতকে অবমাননা করা তখনও নিষেধ ছিল, ইসলামের কাছ থেকে শিখেছে আজকালকার যুগের লোকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত হলেন যে দূতের সাথে বেয়াদবি করেছে, মানহানি করেছে তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খবর পেলেন যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলেছে ইসলামে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে, এই কথা লেখা ছিল তার প্রথম লাইনে বিসমিল্লাহর পরে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মালিকে কিসরা, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে বসবাস করবে, শান্তি পাবে ইহ জগতে, পরজগতে শান্তি পাবে, ছিঁড়ে ফেলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বদ্দুয়া দিয়েছিলেন একটি জুমলা দিয়ে, আমরা আধা ঘন্টা ধরে বদ্দুয়া করেও কবুল হয় না আজকালকার জামানার মুসলিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা ঘন্টা 5 মিনিটও করেননি, 2 মিনিটও করেননি, আল্লাহুম্মা মাজ্জিক কুল্লা মুমাজ্জাক, একটি বাক্য, আল্লাহ তাকে ছিন্ন ভিন্ন করে দাও। ইরান পারস্যের অগ্নিপূজক রাজাকে, শাসককে ছিন্ন ভিন্ন করে দাও, ব্যাস এইটুকু দোয়া করেছিল, 10 সেকেন্ড। তার পরিণাম কি হলো আমি অনেকগুলি আলোচনা বলেছি, যাচ্ছে না, কারণ অহংকার তার মধ্যে। আরে মুহাম্মদ যাদের রাজত্ব নেই, ক্ষমতা নেই, কিছু নেই, যাদের দেশে গোত্রীয় প্রশাসন শেষ, সে গোত্রের নেতাও নয়, কে একজন এতিমের ছেলে আর আমাকে চিঠি লেখার সাহস? আমাকে চিঠি লিখেছে? আমি একটি পরাশক্তির মালিক, এত বড় আমি একজন রাজা বাদশাহ, আমাকে চিঠি লিখেছে? ছিঁড়ে ফেলেছিল, অহংকার ধ্বংস করেছে। ফেরাউন কি জন্য হক পায়নি, সত্য পায়নি? অহংকার করেছে। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরযে বিগাইরিল হাক, আল্লাহ পাক কোরআনে বলেছেন অহংকার করেছিল হুয়া, সে ফেরাউন এবং তার সেনাবাহিনী অন্যায়ভাবে অহংকার করেছিল। আল্লাহ পাক কত বড় শাস্তি দিলেন, কারণ কি করেছিল, হককে কেন পায়নি, ইমান কেন নিয়ে আসতে পারেননি, আল্লাহর আযাব কেন জমিনে ধসিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ধসতেই আছে জমিনে, কেন? ধনের অহংকার করেছিল। কেউ নেতৃত্বের অহংকার করে, কেউ ধনের অহংকার করে, কেউ গোত্র বংশ বড় আছে তার অহংকার করে, কারো দল ভারিয়ে আমাদের বড় দল, আমরা হচ্ছে সাওয়াদে আজম, আমাদের সংখ্যা বেশি, আমাদের ভক্ত বেশি, এইরকম অহংকার। এই অহংকার অনেক সময় সত্য গ্রহণে বাধা। ইবলিস, তার আগে ইবলিস হক কেন পেল না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, একই হুকুম ছিল, ফেরেশতারা আল্লাহ পাকের নেক বান্দা হয়েই থাকলেন, ইবলিস মালাউন কেন হয়ে গেল, অভিশপ্ত কেন হয়ে গেল? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক কোরআন কারীমের সাথে কইছেন তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত অভিসম্পাত হইতে থাকবে। কেন? আল্লাহ পাক কি বলেছেন যখন হুকুম হইল, উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইল্লা ইবলিসা কি করেছিল, আবা ওয়াস্তাকবার, গত সপ্তাহে আয়াত পেশ করেছিলাম, আবা ইনকারও করেছিল, অস্বীকার আর অহংকার করেছিল। তার সত্য গ্রহণে বাধা হচ্ছে অহংকার। অহংকার বিশেষ করে কাদের হয়, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, অথবা বিদ্যার অহংকার। মাদ্রাসা পড়া বিদাতিদের সবচেয়ে বড় রোগ হক কবুল করাই হচ্ছে অহংকার। মাদ্রাসা পড়ে এসেছি, নাউসার বুঝি, হ্যাঁ তফসির বুঝি, ফেকা বুঝি, কিন্তু ওই রকমই অবস্থা যেমন আগের যুগের যারা বলতো যে আমরা খুব বুঝি, তাদের বুঝার অবস্থা যেমন, বিকৃত বুঝা বুঝে, সহি জয়ীফ হাদিসের পার্থক্য বুঝে না, তৌহিদ কত প্রকার বুঝে না, শিরক কত প্রকার বুঝে না, কোন কোনগুলি শিরক, তামাইম তাবিজ শিরক এগুলি বুঝে না, বালা তাকা শিরক এগুলি বুঝে না, কিন্তু মনে করে যে বুঝি, অহংকার রয়েছে। এই আত্ম অহংকারের কারণে দেখা যায় বিদাতে মোল্লা মৌলভীগুলি অধিকাংশ হিদায়ত পায় না, প্রথম কথা শুনতেই চায় না, আর যদি শোনেও দুদিন চার দিন শুনলো, সামান্য একটু শুনলো, কিন্তু আত্ম অহংকার। আমিও তো মাদ্রাসে পড়েছি, আমি তো দিবের দাওরা পাশ করেছি, আমিও তো কামেল পাশ করেছি, আমিও তো মুফতি হয়েছি, অথচ যদি জিজ্ঞাসা করেন সহি হাদিস হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে বাবা, তো আমার মনে হয় অধিকাংশ হাহা লাদরি বলবেন, কারো মানহানি করার জন্য বলছি না। তৌহিদ কত প্রকার, জি, সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে, সূক্ষ্ম সংজ্ঞা দেন। হাদিস জঈফ মজু কেন হয়, এসবের সূক্ষ্ম সংজ্ঞা দেন। জঈফ মজু বুঝেন না, এমন এমন হাদিস বয়ান করেন যার নাত গলাশি লাগাম কিছুই নেই, বুঝেন, নাত গলাশি লাগামি শব্দ বুঝেন মনে হয় কিছুই নেই তার। এই ভাষাটি ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন, আগের প্রাচীন যুগের মুহাদ্দিসিনদের ভাষা, যে এমন এমন হাদিস বয়ান করে যে লাজেমামা, কোন লাগাম নেই, লাগামবিহীন। উতলবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সুদূর চীনে যেতে হলে ওখানে এলিম শিখতে যাও, চীনে না কোনোদিন মাদ্রাসা ছিল, না কোরআন হাদিসের কোনো বড় প্রতিষ্ঠান ছিল, আলহাজা আজহারের মতো যে যেতে বলবেন চীন দেশ, আশ্চর্য কথা। কিছুই বুঝলো না, আর এখানে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সৌদি আরবে এসে, কিন্তু শিখলো না, কি জন্য? কারণ হচ্ছে হক গ্রহণ করার বাধা হচ্ছে অহংকার। আমি কেন শিখতে যাব, তোমাদের সাথে বসে শিখতে যাব, বড় বিয়াদবি হইলে হবে মনে হয় বললে। কিন্তু অনেক শিক্ষিত ভাইরা রয়েছেন আমাদের এখানে, কানাডা থেকে আমাদের এক ভাই এসে আছেন, আজাদ ভাই, এখানে 7-8 বছর আমাদের এখানে নিয়মিত উনি আসতেন মঙ্গলবারে এবং শুক্রবারে জুমা মসজিদে আসতেন, তারপরে ওখানে চলে গেছেন, ওখানকার নাগরিক হয়ে গেছেন, বাংলাদেশ দিনাজপুরে বাড়ি। উনি এখানে আপনাদের মতো সাধারণ নিচে বসে আছেন, কিন্তু সামান্য কিছু লোক এইরকমও আছে বা বেশি হইতে পারে, যাদের পক্ষ থেকে বড় আক্ষেপজনক দুঃখজনক কথা এসেছে, যে এইভাবে নিচে বসে শিক্ষা, যেহেতু ডাক্তার যেহেতু ইঞ্জিনিয়ার সেজন্য নাকি নিচে বসে এলম শেখা যাবে না। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমরের সামনে আপনি নিজেকে ওজন করুন তো, আপনি কোথায়? আবু বকর ওমর উসমান কোন জায়গায় শিখতেন? সেজদা করতেন ধুলোতে, তখন চাটাই ছিল না, পাটির ব্যবস্থা ছিল, মসজিদ নবীতে ধুলোতে বালিতে পাথরের উপর সেজদা করতেন সাহাবাই কেরামরা। তাদের পায়ের কাছে আমি পৌঁছিতে পারবো? কোন ডাক্তার ইঞ্জিনিয়ার পৌঁছিতে পারবে? কোন শেখুল হাদিস পৌঁছিতে পারবে? তারা ওখানে এলিম শিখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধুলোতে গড়াগড়ি করতেন খিদার তাড়নায়, কিন্তু এলিম শিখে সবচেয়ে বেশি হাদিস আমাদেরকে তিনি দিয়েছেন, 5000 বেশি হাদিস বর্ণনা করেছেন। এলম শিখার ক্ষেত্রে ভাববেন যে নিচে বসবো, চেয়ার কুরসির ব্যবস্থা নেই, ওই রকম হল নেই, ভালো না, এলম শিখতে হবে। কার এলম শিখছেন আপনি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এলম শিখছেন আপনি, আল্লাহ পাকের কোরআনে করিমের এলম শিখছেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের এলম শিখছেন আপনি, তৌহিদ এবং রিসালাতের এলম শিখছেন আপনি, সুন্নতের জ্ঞান হাসিল করছেন আপনি, আপনি নিজের থেকে অজ্ঞতা দূর করবেন। সুতরাং অহংকার দূর না করলে, অহংকার না দূর করলে হিদায়ত পাওয়া যাবে না, সত্যকে পাওয়া যাবে না। সত্যকে যদি গ্রহণ করতে হয় তাহলে অন্তর থেকে অহংকারকে দূর করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বহু উদাহরণ দিলাম, সূরা নামলে আয়াত নম্বর 14 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাত আনফুসুম যুলমান ওয়া উলুবা। আল্লাহ বলেছেন যে তারা অস্বীকার করেছিল, তারা অস্বীকার করেছিল। আল্লাহ পাক ইহুদি নাসারাদের কথা, কাফিরদের কথা উল্লেখ করে বলছেন যে তারা অস্বীকার করেছিল, ওয়াস্তাই কানাত আনফুসুহুম, অথচ তাদের মন তার উপর ইয়াকিন করেছিল। বিশেষ করে ইহুদিদের কথা বলা হয়েছে যে মদিনার ইহুদিদের নেতারা নবী সাল্লামের জামানায় তাদের ইয়াকিন ছিল যে এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে তাওরাতে পুরোপুরি ফিট হচ্ছে তার উপর। অস্বীকার করেছিল কি জন্য? জুলমান ওয়া উলুয়া, জুলম করে, বাড়াবাড়ি করে, অলুয়া নিচেকে বড় উঁচা মনে করে, অহংকার করে। কারণ তাহলে সত্যকে না পাওয়ার এই ইহুদিদের হচ্ছে অলুয়া, নিজেকে বড় মনে করা, অহংকার করা। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করবে সে কোনোদিন ইলম শিখতে পারবে না। আমরাও যদি মনে করি যে ব্যাস যথেষ্ট শিখা হয়ে গেছে, তাহলে আমরাও অজ্ঞ থেকে যাব। আমরাও জানার ক্ষেত্রে অনেকের কাছ থেকে জানতে, অনেক সময় নিজের ছোটর কাছ থেকে জানতে হয়। অনেক সময় আপনার ছোটর কাছে অনেক এলম আছে যে এলম আপনার কাছে নেই, আপনার জুনিয়র তার কাছে এমন বিদ্যা আছে, এমন এলম আছে যা আপনার কাছে নেই। এই শিক্ষা আল্লাহ পাক যে মুসা খাজেরের ঘটনায় দিয়েছেন, মুসা আলী সালাম শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও খাজেরের কাছে আল্লাহ পাক যে শিখর ছোটর কাছ থেকেও শিখতে হবে, এমনও এলিম হয়তো তার কাছে আছে যা তোমার কাছে নেই, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এমন এলিম আছে যার সামান্য আমার কাছে নেই, সুতরাং তার কাছে শেখা আমার জন্য কোনো দোষ নেই, বরং শিখতে হবে, পরামর্শ নিতে হবে। কম্পিউটারের সামান্য কিছু আমি জানি, তারা অনেক কিছুই জানে, তার কাছ থেকে শিখতে হবে। কিন্তু যদি অহংকার থাকে আমি একজন এইরকম আর তার কাছে শিখতে যাব, আমার মানহানি হবে। যখনই এইরকম অহংকার আসবে তখনই সেখানে সেখান থেকে জিরোর দিকে নামা শুরু হয় মানুষের। বিশেষজ্ঞরা বলেছেন, যারা শিক্ষার পণ্ডিত তারা বলেছেন, যেই ব্যক্তি মনে করবে যে না আমি এখন যথেষ্ট শিখে নিয়েছি, সেখান থেকে তখন ডাউন হওয়া শুরু হবে, কারণ আর যথেষ্ট সে মনে করছে এইখানে এই লেভেল যথেষ্ট। কিন্তু যখন মনে করবে যে না 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 আমি অনেক নিচে আছি, ওপরে আমাকে চড়তে হবে, এখনো অনেক ওপরে যেতে হবে আমাকে, সে ওপরে বাড়তেই থাকবে, সবসময় মনে রাখবেন এই কথা। তো সত্য গ্রহণে বাধা হচ্ছে কিবির, অহংকার। আল্লাহ পাক যেন অহংকার থেকে বাঁচে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করলো, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করলো, অহংকার, তাহলে অহংকার হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের মওতের পরে। ওয়ালা ইয়াদখুলুনা আল জান্নাহ, এবং জান্নাতেও তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না। যারা হককে পেল না, সত্যকে গ্রহণ করল না, কোনোদিন হককে গ্রহণ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামবিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের ছিদ্রে, যে পাছায় ছিদ্রে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সূচের ছিদ্রে না কোনোদিন উট প্রবেশ করবে, করতে পারবে, আর না কোন কাফের যে অহংকার করলো আর আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, নামাজ পড়লো না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক এইরকম নূহ আলাইহিস সালামের জামানার লোকদের কথা, যাদের অধিকাংশ কাফের হয়ে ডুবে ধ্বংস হয়েছে, তাদের কথা সূরা নূহ বলে বলছেন। আগের আয়াত ছিল সূরা আরাফের আয়াত নম্বর 40। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ ওয়াইন্নি কুল্লামা দাওয়াতুহু, যখনই 950 বছর ধরে, 1 বছর 2 বছর আর 25 বছর 50 বছর নয়, 950 বছর, ফালাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, হাজারে মাত্র 50 কম, 950 বছর অবস্থান করলেন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতে, আমা আমানাহু ইল্লা কালিল, অল্প কিছু লোক ইমান নিয়ে এসেছিল। আল্লাহ আল্লাহ পাক তার ঘটনা বর্ণনা করতে বলছেন যে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ অভিযোগ, আল্লাহ যখনই তাদেরকে ডাকি যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাগফির আল্লাহুম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানে তারা আঙ্গুল ঢুকিয়ে নিত, শুনবে না সেই জন্য আঙ্গুল ঢুকিয়ে নিত, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর কাপড় চোপড় ছেঁটে নিত, কাপড় ছেঁটে কি করে মানুষ পালাইতে শুরু করে, যখন নূহ আলাইহিস সালাম গিয়ে বসতেন শোনাবার জন্য ওখান থেকে পালাইতে শুরু করত, বিদাতিদের স্বভাব এটা না, যদি কোন ক্যাম্পে যান বক্তব্য করার জন্য, আমরা তো যাই ক্যাম্পে যান, আর বিদাতি যদি থাকে নামাজটা পড়ে, অন্যদিন হয়তো 17 রাকাত এসা পড়ে, সেই দিনও ফরজ পড়ে টান দিল, যা আলু আসাবিআহুম ফি আযানে ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ পাক বলেছে কাপড় চোপড় ছেঁটে টান দিল, টান দিয়ে শুনবো না আর কি, ওয়াসারু, বাতিলের উপর অটল হয়ে গেল, একবার শক্ত হয়ে গেল, ওয়াস্তাকবারু ইস্তিগবার, এবং চরম অহংকার তারা করেছে, আল্লাহ এরা চরম অহংকার করেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করে, ধ্বংসের দোয়া শেষখানে 950 বছর পরে নূহ আলাইহিস সালাম করেছে, সূরা নূহের আয়াত নম্বর 7। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে, সময় আছে, সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে বিদাতি আলেম, বিদাতি আলেমরা হচ্ছে সত্য গ্রহণে বাধা, বিদাতি আলেম নিজেও গ্রহণ করেন না, আর অন্য বহু লোক তাদেরকে ছেড়ে দিলে, ফিরিয়ে যদি ছেড়ে দেওয়া হয়তো যে তোমরা যেখান থেকে ইসলাম শিখো, যেটা ভালো লাগে তোমাদের বিবেকে ধরে সেটাই নাও, তাহলে তারা ইসলাম গ্রহণ করত, কিন্তু আপনি যখন দেশে যাবেন, বাস্তব তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, যা অনেকে এই অভিজ্ঞতার পর ফিরে আসছেন দেশ থেকে, দেশে গিয়ে যখন মসজিদে গিয়ে 5 মিনিট আমি কথা বলবো, আমাদের এই ভাইয়ের এইদিকে আছেন, 5 মিনিট কথা বলবো, আমাদের এক সিলেটের ভাই ওইরকম এসে বলতেন যে দেশে যখন গেলাম, প্রভাবশালী পয়সাওয়ালা লোক, তো বিদেশে থাকলে বিশেষ করে হুজুর টাইপের যেসব লোক, গরিব মানুষ আমাদের দেশে, তো বিদেশি লোকের বিরুদ্ধে কথা বলবে না, সরাসরি সরাসরি বলতে পারছে না, কারণ তার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে, অথবা ভয় আছে চাকরি ক্যান্সেল করে দিতে পারে, কারণ গ্রামে তার একটা প্রভাব আছে, বিদেশে থাকে টাকা পয়সার মালিক, আমাদের যারা টাকা পয়সার মালিক তারাই মোতাবল্লি মসজিদের, তারাই মাদ্রাসার সেক্রেটারি, তারাই সবকিছু, হ্যাঁ ডোনার, তো এই জন্য সরাসরি তাদের বিরুদ্ধে বলে না, কি করে লোকজনকে সতর্ক করে, এ যা আছে না এর কথা শুনিও না, ওর পাশে বসিও না, ও যা বলছে বলতে দাও, বলবে চুপ থাকো সরে যাও, ও যখন আসবে বসবে তোমরা সরে যাবে। তিক্ত অভিজ্ঞতা এগুলি আমাদের ভাইদের, যেসব ভাইরা এখান থেকে সহি আকিদা নিয়ে কোরআন সন্না নিয়ে পৌঁছেছেন, বিদাতি মৌলভি সাহেবরা তখন জনসাধারণকে সতর্ক করছে, ওর কাছে বসিও না, ওর কথা শুনিও না, ও যা বলছে বলতে দাও, বিভিন্ন ভাষায় ও যা বলছে বলতে দাও, ওর কথা ওকে বলতে দাও, তোমাদের কাজ তোমরা করো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অথচ বাতিলে রয়েছে, হককে পাইনি, সত্যের সন্ধান পাইনি, এর খোঁজ রাখে না, কারণ নিরপেক্ষতা আসেনি, তাসব গোড়ামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদাতি আলেমদের কথা তাদের থেকে সতর্ক সাবধান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সূরায়ে তওবা আয়াত নম্বর 34, আল্লাহ পাকের ইরশাদ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ পাকের ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বহু ইহুদিদের আলেম, আহবার আহবার বলা হয়তো যখন ইসলামের দাওয়াতের জামানায় যারা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে, অন্যদের বিভ্রান্ত করেছে, তার ইহুদিদের আলেমরা আহবার বলা হয়েছে, যেমন মুসলিম ওলামাদেরকে ওলামা বলা হয়েছে, আলেম জামা ওলামা, হাবরের জামা হচ্ছে আহবার, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাবরুল উম্মাহ বলা হয়, এই উম্মতের তিনি প্রখ্যাত আলেম, সাহাবাই কেরামদের মধ্যে তাফসীরের আলেম হাবরুল উম্মাহ, বহু আলেমরা ওয়ার রুহবান এবং বহু ধর্মযাজকরা আবেদরা, তাহলে দুই শ্রেণীর লোক বিভ্রান্ত করে, এক হচ্ছে আলেম সমাজ কিন্তু বিদাতি আলেম, আর এক হচ্ছে আলেম নয় কিন্তু আবেদ, মুরব্বি 4-5 চিল্লা লাগিয়ে এসছে, অথবা প্রতি বছর সে 8 রশি যায় মাইজ ভান্ডারি শাহজালালে যায়, গ্রামে সে প্রভাবশালী মানুষ, দাড়ি মাশাল্লাহ, তাহাজ্জুদ গুজার, আর সুন্নতি আমাদের দেশি তরিকা সুন্নতি লিবাস, মানে ঢিলা ঢালার আল খাল্লা ওই জুব্বা পরে, তো এই সব আছে, তো দেশে তার একটা প্রভাব আছে কিন্তু বিদাতি, এল করেছেন নাই। রহবান রাহেবের বহুবচন রাহেব বলা হয় খ্রিস্টানদের পাদ্রী বা ধর্মযাজকদের। ধর্মযাজকরা সাধারণত এরা জাহিল মূর্খ থাকে, ধার্মিক কিন্তু অজ্ঞ। যেমন মুসলিম সমাজে আবেদ আর আলেমে পার্থক্য, খ্রিস্টানদের মধ্যে আহবার ওরা আলেম জ্ঞান রাখতো, কিন্তু বিকৃত কিতাবের তাওরাতের বাইবেলের জ্ঞান, বিকৃত জ্ঞান। আর রহবান এরা জাহেল থাকতো, কিন্তু এবার কঠোর পরিশ্রম মেহনত রিয়াজত করে ইবাদত বন্দি করতো। জিকিরে যারা রিয়াজত করে, হাক হুকের যারা করে না আমাদের দেশে, ওরা হলো এইরকম রাহেবদের মতো। কালকে এক ভাই, একটা যুবক ছেলে এসেছে, বলছে আমি খুব জিকির আজকার করে শুই, খুব জিকির আজকার করে শুই, তারপরে শয়তান আমাকে পরেশান করে, রাতে খুব ভয় লাগে। তা আমি বললাম কি জিকির করেন? বুঝে আল্লাহু 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 কেমন করে বুঝাইতে হয়? দাওয়াতি ফিল্ডে কাজ করে অনেক সময় কোরআন হাদিসের কথা বলার সময়ও নেই, হয়তো এত সময় লাগবে বুঝালে, আর অনেক সময় ওইটা বললে হয়তো তার ব্রেনে ধরবে না, কিন্তু একটা যুক্তি দিলে চট করে ধরবে। তা আমি বললাম যে আচ্ছা আপনি টেলিফোন করেন তো আপনার আম্মাকে আব্বাকে? হ্যাঁ টেলিফোন করি। আপনি যদি টেলিফোনটা উঠিয়ে বলেন আম্মা 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 আম্মা, তাহলে আপনার মা কি বলবে? ভালো লাগবে? বললে কোন বোকা ছেলে তুই রে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ বোকা গাধা কত কি যে বলবে, গাল দিবে, মোট কথা অসন্তুষ্ট হবে যে মানহানি করছো, তুমি বিয়াদুবি করছো, মজাক ঠাট্টা মজাক কেন করছো? এটা একটা তরিকা হলো আব্বা আম্মার সাথে কথা বলার। আর একটা কথা হচ্ছে, সালাম আলাইকুম আম্মা কেমন আছেন? ভালো আছেন? আপনার জন্য খুব চিন্তিত, আপনার স্বাস্থ্য কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক আছে? প্রতিদিন দুধ খাচ্ছেন তো, ফল ফ্রুট খাচ্ছেন তো? কত খুশি হবে, কত টাকা লাগবে, কি পাঠাবো, কি পাঠাইতে পারি, কি করতে পারি, আমি চলে আসবো আপনার জন্য, ভালো লাগে না? কত সুন্দর কথা, তাই না? ওইরকমই সুন্নতি জিকির আজকার, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাহ আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলে, শক্তি না দিলে আমার ফিরারও কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ জিকির আজকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওমু ইল্লা আখিরিহি, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আমানা রাসূলু, ফানসুনা আল কওমিল কাফিরিন পর্যন্ত, এগুলি হচ্ছে জিকির আজকার ঘুমের আগে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা, জিকির আজকার, গুণগান, আল্লাহর কাছে তলব ইত্যাদি। তো বিদাতি জিকির করে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, তারা হইল খ্রিস্টানদের ধর্মযাজক রাহেবদের মতো, বনে জঙ্গলে আর হিন্দুদের সাধু সন্ন্যাসীদের মতো। যুগ যুগ ধরে গোসল নেই, খাবার নেই, ভালো ঘর বাড়ি নেই, রোদে বাতাসে জঙ্গলে পড়ে আছে, ওদের মতো অবস্থা। এরা গুমরাহ করে, পথভ্রষ্ট করে, যারা কিছু ধর্মীয় কাজ করে, খুব ধার্মিক কিন্তু এলম নেই। আর এক শ্রেণীর লোক গুমরা করে, তাদের কাছে এলম আছে কিন্তু ভ্রান্ত ভুল এলম আছে, বিদাতি ওলামা, বিদাতি ওলামা আর জাহেল আবেদ। এই মুসলিম উম্মতের এই দুই শ্রেণীর লোক জনসাধারণকে গুমরা করে থাকে। আল্লাহ পাকে আয়াত ইরশাদ করছেন, কি করেন? আল্লাহ 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 বলে সে জিকির করে, সে বালা মুসিবত থেকে বাঁচতে চায়, শয়তান থেকে বাঁচতে চায়, কিন্তু এটা বিদাতি জিকির বলতে চাইলাম। আসলে এখানে বললাম যে রাহেব যারা জাহেল, জাহেল তারা বিভ্রান্ত করে, আর যারা বিদাতি আলেম তারা গোমরা করে। লায়া কলুন আমু আলান নাস, তারা কি করে? মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, বিল বাতিল, অবৈধভাবে মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে। এর দৃশ্য যদি তুলে ধরি তো যথেষ্ট সময় লাগবে, দুই একটি উদাহরণ দিচ্ছি। এই যে মুরিদ, মুরিদরা নজরানা না নিলে পীরের সাথে দেখা করতে যাবে না, কিছু নজরানা নিয়ে যেতেই হবে। লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, কোরআন খানি বগলে করে করে ঘরে ঘরে কেউ মরেছে কোরআন পড়া, কোরআন পড়লে টাকা অবশ্যই দেবে, টাকা না দিলে আপনার বাড়ি আর আগামী তো কোরআন পড়তে কোনোদিন আসবে না। লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, টাকা পয়সার বিনিময়ে কোরআন খানি করে বাড়ি বাড়ি গিয়ে মৃতের নামে। আর লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল হচ্ছে নামাজের কাফফারা, আপনার বাবা মারা গেছে, 20,000 টাকা কাফফারা হয়েছে, 30,000 কাফফারা হয়েছে, কাফফারা আদায় করেন না হলে জানাজা পড়বো না। লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, আরো বলেন আপনারা আরো এরকম, হ্যাঁ মিলাদ পড়ে টাকা ইনকাম, লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, জি হ্যাঁ হ্যাঁ, তাবিজ করে তাবিজ, এক এক তাবিজ। একটা ছেলে এখানে আসতো অনেকদিন আগে, জানি না এখন আসে কিনা, তার বাবার কথা অনেকবারই বলেছি, ক্যান্টনমেন্ট এরিয়ায় মসজিদ আছে কোথায় ঢাকায়, ওই মসজিদের মা বলছে এক এক তাবিজ বিক্রি করে, বড় বড় যারা ক্যাপ্টেন আর অফিসার যারা আসে, এক একটা তাবিজের দামই 5,000-7,000 টাকা বাংলাদেশি টাকার, আর গরিব আসলে তার জন্য 2-4-500 টাকা, 700 টাকা, কত ইনকাম, লায়া কুলুন আমওয়ালান নাস বিল বাতিল, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তামাইম কি শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন যে তাবিজটা কেমন হবে, যদি দোয়া তাবিজ দিয়ে হয় আর যদি কোরআনের আয়াত দিয়ে হয় হাদিসের দোয়া দিয়ে হয় তাহলে চলবে না, আত-তামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করলো। তাহলে যে ব্যক্তি তাবিজ লিখে লিখে দিচ্ছে অথবা ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকার ছাড় দিচ্ছে আর পয়সা ইনকাম করছে, লায়াকুলুন আমওয়ালান নাসে বিল বাতিল, মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আর একটা কাজ কি করে, আল্লাহর রাস্তায় যেতে বাধা দান করে, তৌহিদের দিকে যেতে বাধা দান করে, সুন্নতের দিকে যেতে বাধা দান করে, সহি নামাজ পড়তে বাধা দান করে। না না, ওইসব শিখিও না, নাহলে গুমরা হয়ে যাবে, যেটা করছো সেটাই করো। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তো বিদাতি ওলামা আর জাহেল আবেদরা জনসাধারণকে বিভ্রান্ত করে থাকে। আর একটি সত্য গ্রহণে বাধা হচ্ছে অন্তরের মরিচা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এই কারণটি উল্লেখ করেছেন, সত্য গ্রহণে বাধা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই একজন প্রখ্যাত সংস্কারক মুজাদ্দিদ ছিলেন, তিনি উল্লেখ করেছেন মানুষের অন্তরে পাপ করে 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 যখন জং লেগে যায়, বেশি মরিচা লেগে যায়, তখন আর হক কথা ঢুকে না, ভালো কথা ঢুকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পরপর কেউ যদি তিনটি জুমা ছেড়ে দেয়, জোহর পড়লো হয়তো কিন্তু জুমা ছেড়ে দিল, এর মানে এই না যে সে বেনামাজ, না নামাজ পড়ে হয়তো কিন্তু জুমা ছেড়ে দিয়েছে, শরীয়তি কোনো ওজন এমন না যে মুসাফির না, বাড়িতে আছে, ঘুম দিল টান দিল ঘুমের জুমা হয়ে গেছে, জোহরটা পড়লো পরে, পরপর যদি এরকম তিনটি জুমা ছেড়ে দেয় তাবা আল্লাহ আলা কালবি, তার অন্তরে আল্লাহ পাক তালা লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেওয়ার পর আর কোনোদিনই তার অন্তরে ভালো কথা ঢুকবে না, নামাজের কথা ঢুকবে না, সুন্নতের কথা ঢুকবে না, তাকওয়া পরহেজগারির কথা ঢুকবে না, ফিল্ম দেখিও না ওইসব কথা ঢুকবে না, হারাম খেয়েও না, জুয়া খেলিও না, সব ঢুকবে না। জি, মানুষের অন্তরে পাপ করলে জং লেগে যায়, মরিচা লেগে যায়, আর মরিচা যত বেশি হবে তত বেশি হক থেকে সত্য গ্রহণ করা থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, নিশ্চয় জেনে রাখো যে বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে, কি জন্য জং লেগেছে, মা কানু ইয়াকসিবুন, তারা যে কর্মগুলি করেছে পাপের কর্ম, সেই কারণে পাপ করলে কি হয়ে যায়, অন্তরে মরিচা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে, অনেকে হয়তো জানেন, কি বলেছেন, যে কোনো বান্দা যখন গুনাহ করে, এ যে আজনাবা জামবান গুনাহ করে, নুকিত আলা কালবিহি নুকতাতান সাউদা, তার কলবে হৃদয়ের উপর একটি করে কালো দাগ হয়ে যায়, একটা স্পট পড়ে, দাগ পড়ে, আবার যখন আরেকটা পাপ করলো আরেকটা স্পট পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, দাগ পড়তে পড়তে যখন বেশি হয়ে যায় গুনাহ, তখন হৃদয়কে চারিদিক থেকে ওই কালো দাগে ঘিরে ঢেকে নেয়। ওয়া যালিকার রানু, একে কোরআনের ভাষায় রান বলা হয়েছে, মানে জং বা মরিচা বলা হয়েছে, জং লেগে গেছে, কুফরির জং লেগেছে, নাই পাপের জং লেগেছে, লোভ লালসার মরিচা লেগে গেছে, জি, ঘুমের আসক্তির মরিচা লেগে গেছে, পয়সার আসক্তির মরিচা লেগেছে। একটা লোক নামাজ পড়তে যেত, এখন পয়সার হিসাব নিয়ে অফিস নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আর খেলা নিয়ে ব্যস্ত, ধীরে 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 হক থেকে দূরে সরে গেছে। তো অন্তরের উপর যদি মরিচা পড়ে যায় তাহলে এটি হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। সুতরাং অন্তরকে মরিচা মুক্ত করতে হবে, মরিচা মুক্ত করার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি তওবা ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে অন্তরের মরিচাগুলি দূরে হয়ে যাবে। আর একটি 7 নম্বর কারণ হচ্ছে সত্য গ্রহণে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, হাওয়া, হাওয়া যাকে কোরআন ভাষায় বলা হয়েছে, হাওয়া মানে বাতাস নয়, হাওয়া নফস মানে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির যে অনুসরণ, প্রবৃত্তি কি মানুষের, মানুষের চাহিদা, মানুষের চাহিদা, যে যুবক মানুষ, স্ত্রী নেই, যৌবন আছে, সুতরাং চাই এই আপনার যৌন চাহিদা পূরণ করতে, হারাম পথ নিল, এর পিছনে যে ছুটবে সে গোমরা হবে, অথবা ফিল্ম দেখতে লাগলো, এগুলি হচ্ছে কুপ্রবৃত্তি। মানুষের অন্তরে টাকা পয়সার লোভ আছে, সুতরাং আমার বেতন 500 টাকা 700 টাকা, এতে কিছু হবে না, সুতরাং হারাম, সুদ, ঘুষ, বেমানি, আত্মসাত, ফিল্ম, ফিল্মের ছবি বিক্রি করা, এই করা, সেই করা, অন্য অবৈধ ইনকাম, জি, চুরি, ডাকাতি, সবগুলির পিছনে কারণ হচ্ছে হাওয়ান নাস, কুপ্রবৃত্তির অনুসরণ। এইরকমই নেতৃত্বের লোভ, এটি হচ্ছে প্রবৃত্তি, মানুষের সঙ্গে নেতৃত্ব পাওয়া। নেতৃত্ব পেতে গিয়ে যে প্রতিদ্বন্দ্বী আছে তাকে কি করতে হবে, ডাউন করতে হবে বা তাকে খুন করে দিতে হবে, তাকে মারতে হবে ইত্যাদি। এই হচ্ছে সত্য গ্রহণে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জাসিয়ার আয়াত নম্বর 23, আফার আয়তা মানি তাখাজা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে তার উপাস্য এলাহ বানিয়ে নিয়েছে। এখানে আল্লাহ পাক কুপ্রবৃত্তিকে এলাহ বানানো বলেছেন, কারণ সে প্রবৃত্তির অনুসরণ করে। এই ঘুম ছেড়ে নামাজ পড়তে যাব, থাক ফজরটা সূর্য ওঠার পর পড়ে নেব, অথবা থাক চার নামাজ পড়বো আমি ফজর পড়তে পারি না, খুব প্রবৃত্তির অনুসরণ। অথবা বিদাতিদের ক্ষেত্রে টাকা পয়সা আয় উপার্জন, অল্প বেতন, আমি যদি কোরআন খানি না করি, আমি যদি ওই মিলাদ না করি, আমি যদি ওই মাজার নিয়ে না বসি, তাহলে আমার কি করে চলবে? মাজারে যে কোটি কোটি টাকা আয় উপার্জন, পীরদের যে আয় ইনকাম, এটা ছাড়তে পারছে না, কারণ হাওয়া নাফস খুব প্রবৃত্তির অনুসরণ। লোভ লালসা সামলানো যাবে না, যে বাজার গরম হয়ে রয়েছে দেওয়ানবাগির আয় উপার্জনের কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। কুপ্রবৃত্তির অনুসরণ সত্য গ্রহণে সবচাইতে বড় বাধা হচ্ছে এই বাধা মানুষের মনে, কুপ্রবৃত্তির অনুসরণ। ও আদাল্লাহুল্লাহ, যখন সে এলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে কুপ্রবৃত্তিকে, আল্লাহ তখন তাকে গোমরাহ করে দিয়েছে। ওয়া খাতামা আলা সামইহি, কানে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া কলবিহি, হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখে আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাকের ফামাই ইয়াহদিহি মান আদাল্লাল্লাহ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে কি হেদায়েত করতে পারি? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব, মশহুর কিতাব রয়েছে আল ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবিল জাহিম, তাতে এই কারণটি উল্লেখ করেছেন, মানুষের কুপ্রবৃত্তি থেকে মুক্ত না হতে পারলে সে হককে সত্যকে গ্রহণ করতে পারবে না। তো এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে, আশা করি মোটামুটি অধিকাংশ কারণগুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু, আরিনাল বাতিনা বাতিনা ওয়ারজুকনা ইজতিনাবা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই দোয়া চেয়েছেন, মনে হয় অসুস্থ কেউ আছে নাকি, অসুস্থের জন্য, অথবা হ্যাঁ অসুস্থ আছে মনে হয়, বাবা মা অসুস্থ আছে, আরো অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, এরকম অনেকের দরখাস্ত আছে। সুতরাং দোয়া করেন আল্লাহ পাক যেন যারা মারা গেছেন তাদের জান্নাতবাসী করেন, তাদের কবরকে যেন আলোকিত করে দেন, কবর আজাবকে যেন দূর করে দেন। আল্লাহ পাক যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক তাদেরকে সেহাত যেন দান করেন, তাদেরকে আল্লাহ যেন শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় অনেক হয়ে গেছে। কি বাংলাদেশে হকের উপর আছে এইরকম কয়েকজন আলেমের নাম? অনেকে আছে, তবে আপনাদের সহজভাবে জানার জন্য আজকাল যাদের কাছে গেলে আশা করি তারা কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, তাদের একজন হচ্ছেন আসাদুল্লাহ গালিব সাহেব, দুই নম্বরে হচ্ছেন আকরামুজ্জামান সাহেব। এইরকম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন এবং কোরআন এবং হাদিসে যারা খেদমত করছেন, কোন তরিকার খেদমত করছেন, মজহাবের খেদমত করছেন ওরা নাই, যারা কোরআন এবং হাদিসের খেদমত করছেন ওইরকম যে কোনো আলেমের কাছে যেতে পারেন। মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া উত্তর যাত্রাবাড়ি, মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া উত্তর যাত্রাবাড়িতে আরও অনেক ভাই রয়েছেন। হাফেজ রফিকুল ইসলাম সাহেব রয়েছেন, একটা মহিলা মাদ্রাসা বর্তমানে উনি খুলেছেন, আমার একসাথে পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে, কোরআন ফ্যাকাল্টি থেকে। তো উনি আছেন সাতক্ষীরা খুলনা বাড়ি। আর মুফাজ্জল ভাই সাহেব আছেন ময়মনসিংহের, ওখানে আছেন। আবু হানিফ ভাই ছিলেন, উনি চলে গেছেন মনে হয় কোরিয়া চলে গেছেন ইদানিং, নবপুরে যে আহলে হাদিস অফিস আছে সেখানে ছিলেন, উনি এখন কোরিয়ায় দাওয়াতি কাজে চলে গেছেন। আর একজন ভাই ছিলেন ইব্রাহিম ভাই, উনিও কোরিয়া চলে গেছেন দাওয়াতি কাজে, যেসব প্রবাসী ওখানে আছে তাদের বাংলা ভাষীদের জন্য। তো এইরকম বহু আলেমরা রয়েছেন তাদের কাছে, এছাড়াও অনেক আলেমরা রয়েছেন। আর বাকি আলেমরা যারা রয়েছেন তাদের কথায় কিছু সামান্য ভেজালও আছে, কারো সামান্য আছে কারো বেশি ভেজাল আছে, সুতরাং তারা যে যতটুকু হক বলছেন হক কথাটি কবুল করেন, আর বাকি যেগুলি ভুল সেগুলিকে ভুল বলে জানেন এবং সেগুলিকে ছেড়ে দেন। অনেক যারা যারা যাদের নাম হয়তো নিলাম না তারা আপনাদের কাছে বেশি পরিচিত, যাদের নাম নিলাম না তারা অনেকে আপনাদের কাছে বেশি পরিচিত, কিন্তু তাদের কথাবার্তায় কিছু ভুল ত্রুটি আছে, সেই জন্যই তাদের নাম নিলাম না। যাদের নাম নিলাম তাদেরও ভুল হইতে পারে, কিন্তু তারা চেষ্টা করেন সবসময় কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার, বক্তব্য করার। বাকিরা অনেক সময় রাজনৈতিক স্বার্থে অথবা তাদের জামাতের স্বার্থে, তাদের দলীয় স্বার্থে, পার্থিব কোনো উদ্দেশ্য অথবা এইরকম বিভিন্ন কারণ রয়েছে, যার ফলে অনেক সময় সত্যকে এড়িয়ে যাওয়া বা সত্যকে জানা না জানে থাকা এটাও কারণ হইতে পারে। অনেক সময় সত্য অনেক সময় জানেন না, কারণ সহি জয়ীফের অনেকের কাছে তাদের কাছে পার্থক্য নেই। অনেক বক্তা আপনাদের কাছে প্রখ্যাত বক্তা, কিন্তু সহি জয়ীফের পার্থক্য নেই তার কাছে, কারণ ওই পড়া পড়েননি তিনি। সহি জয়ীফের পার্থক্য, যদিও ভাষা পটু হওয়ায় বক্তব্য পটু হয় আপনাদের কাছে বেশি খ্যাতি পেয়ে গেছেন, এইরকমই দল ভারী হয়তো হয়ে গেছে, অনেক জামাতের দল ভারী হয়ে গেছে, কিন্তু সেই দলগুলি বিদাতের উপর আছে। অনেক কিতাব বেশি মশহুর হয়ে গেছে, প্রত্যেক মসজিদ মসজিদে সেই কিতাব পড়া হচ্ছে, কিন্তু সেই কিতাবে ভুলে ভরা। সুতরাং সেগুলিতে ভালো কথাও আছে, কোরআন হাদিসের কথা আছে, তার মানে এই নয় যে সব কথাই খারাপ, কিন্তু শিরক বিদাতেও ভরা আছে। সেই জন্য সেই কিতাবগুলির নাম বলছি না যে সেই কিতাবগুলি পড়বেন। আমাদের কাছে একটি লিস্ট আছে কিতাবের, প্রাপ্তির স্থান লেখা আছে, আর প্রায় 64 কিতাবের লিস্ট আছে বাংলাদেশ ঢাকায়, সবগুলি কিতাব পাওয়া যাচ্ছে। সেই কিতাব দিয়ে যদি আপনি নিজের বাড়িতে লাইব্রেরি করেন, তো আপনার পরিবারের আপনার গ্রামের অনেকটাই সংশোধন করতে পারবেন। তো ওই কিতাবগুলি কিনে আপনার নিজের বাড়িতে ঘরোয়া লাইব্রেরি করেন, মসজিদ ভিত্তিক লাইব্রেরি করেন, পাড়া ভিত্তিক মহল্লা ভিত্তিক লাইব্রেরি করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কাজ করতে পারবেন। আপনাকে বেশি বলার দরকার নেই, আপনি এত ঝুঁকি নিতে পারবেন, কারণ আপনার কাছে ওই এলেম নেই যে আপনি ইসলামের দাওয়ার কাজ বেশি করতে পারবেন, বেশি পারবেন না হয়তো, কারণ যখনই একটা ঝড় আসবে তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। আপনি কিছু জানেন না ইসলামের, আরবি ভাষা বুঝেন না, আর একজন আলেম বিদাতি আলেম সে আরবি বুঝে, আপনাকে হেউ করে দেবে। সুতরাং আপনি ইসলামিক লাইব্রেরি তৈরি করুন, ক্যাসেটের লাইব্রেরি, সিডির লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি, আর ওই কিতাবের লিস্টগুলি নিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার কাজে আল্লাহ পাক বরকত দেবেন, যদি আপনি ইখলাসের সাথে কাজ করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সত্য কথা মানব জাতি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, এবং বাতিলকে চিহ্নিত করার তৌফিক দান করেন, ভুল থেকে আমাদেরকে সংশোধন হয়ে আসার তৌফিক যেন দান করেন।
بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إن تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين.